শুভেচ্ছা সবাইকে। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। রাত পোহালেই বিজয় দিবস বাংলাদেশে। সবাইকে অনেক অনেক বিজয় দিবসের অভিনন্দন। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট ঢাকা থেকে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংস ঘটনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলের দিকে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন।
রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই জহুরুল আলমেরও।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর ওদিকে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের খনিতে আটকে পড়া ১৩ জন শ্রমিকের এখনো খোঁজ মেলেনি, চলছে উদ্ধার কাজ।
তবে সবকিছুর আগে, যেমনটি কিনা আপনারা জানেন রোজকার মতো, আজকেও গোড়াতেই বিশ্ব সংবাদ আনিস আহমেদ পড়ছেন।
বিশ্ব সংবাদ। প্যারিসে কেন্দ্রস্থলে সমবেত কথিত হলদে গেঞ্জিধারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আজ আবারও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এই নিয়ে পঞ্চম সপ্তাহান্তের মতো এই প্রতিবাদ বিক্ষোভ চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা মনে করছে যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের খেটে খাওয়া লোকজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্যারিসের বিখ্যাত শ্যাম্পেলিতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। স্থানীয় সরকার বলছে আজ শনিবার সন্ধে নাগাদ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। এই সংখ্যা গত সপ্তাহে আটক ৫০০ জনের চাইতে অনেক কম। সরকারি কর্মকর্তারা এ ব্যাপারে উদ্বিগ্ন বোধ করছেন যে ঘন ঘন এই ধরনের সহিংসতার কারণে অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়ছে এবং সরকারের টিকে থাকার ব্যাপারে সংশয়ের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন যে যুক্তরাষ্ট্র ও আফগান তালিবানের মধ্যে শিগগিরই বৈঠক হবার কথা রয়েছে এবং ওয়াশিংটনের অনুরোধে পাকিস্তানি এই সংলাপের আয়োজন করেছে। জুলাই মাস থেকেই যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে, তবে যেমনটি বিদ্রোহীরা এবং পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত কেবল কথার জন্যই কথা হয়েছে। খানের এই উক্তির সপ্তাহখানেক আগেই আফগানিস্তান সমঝোতা বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খলিলজাদ ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি আফগান শান্তি আলোচনার ব্যাপারে পাকিস্তানের সাহায্য কামনা করেন। প্রধানমন্ত্রী খান শুক্রবার পেশাওয়ারে এক জনসভায় বলেন যে ওয়াশিংটন এখন তার সুর পাল্টেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর আগে বলেছিলেন যে পাকিস্তান পর্যাপ্ত কিছু করছে না, তবে এখন তারা সহযোগিতার জন্য অনুরোধ করছে। খান বলেন, আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ ১৭ তারিখে আমেরিকা এবং তালিবানের মধ্যে বৈঠক হবে, যা সম্ভব হয়েছে পাকিস্তানের প্রচেষ্টায়। তবে কোন মাসে ১৭ তারিখ সেটি পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেননি এবং তিনি বিস্তারিত আর কিছু জানাননি। দূত খলিলজাদ ওই অঞ্চলে ১৮ দিনের সফরে আর সফরের আজ ১২তম দিনে অতিবাহিত করলেন। তিনি আফগান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে সমর্থন আদায়ের লক্ষ্যে এরই মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং বেলজিয়ামও সফর করেছেন। এই বিশেষ দূত সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফরে যাবার পরিকল্পনা করছেন, যারা কিনা তালিবানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করে। ইমরান খান বলেন যে সমালোচকরা তাকে তালিবান খান বলে ঠাট্টা করতেন কেবল এ কথা বলার জন্যই যে রাজনৈতিক আলোচনা ছাড়া আফগান যুদ্ধ বন্ধ হবে না। খান জোর দিয়ে বলেন যে পাকিস্তানের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার একান্তই প্রয়োজন। সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকে খলিলজাদ বিদ্রোহী কর্মকর্তাদের সঙ্গে দুদফা আলোচনা করেছেন। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও সতর্ক করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
শনিবার ফেনীতে সাংবাদিকদের কাছে এই সতর্কবার্তা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শীঘ্রই বিদ্রোহীদের বিরুদ্ধে দলের সিদ্ধান্ত জানানো হবে। বিদ্রোহী প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি উপেক্ষা করে অন্তত 18টি আসনে আওয়ামী লীগের বিভিন্ন নেতা নির্বাচনে এখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করে বলা হয়েছে। কয়েকটি স্থানে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সঙ্গে বিদ্রোহী এই সকল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দলের নির্দেশনা সত্ত্বেও যারা প্রার্থিতা প্রত্যাহার করেন নাই তাদের 17ই ডিসেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে কক্সবাজারের নির্বাচনী গণসংযোগকালে প্রার্থীদের উপর একের পর এক হামলার অভিযোগ তুলেছেন বিএনপি ও গণফ্রন্ট মনোনীত প্রার্থীরা। কক্সবাজার থেকে মোজাম্মেল হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট।
শনিবার সকালে কক্সবাজার এক চকরিয়া পেকু আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাসিন আহমেদকে হামলা করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসিন আহমেদ বলেন,
আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলমের কর্মী ও সমর্থকরা।
এর আগে শুক্রবার কক্সবাজার 4 উকিয়া টেকনাফ আসনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন,
একটা সংগঠনের সিনিয়র নেতাদেরকে ধরে নিয়ে গিয়ে এখন বিভিন্ন ধরনের তার পরিকল্পিত মামলায় ঢুকিয়ে দিয়ে আপনার ইলেকশনের কর্মী বিহীন করার জন্য মাঠে একটা
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত কক্সবাজারে আওয়ামী লীগের কোন প্রার্থী হামলার শিকার হয়েছেন বলে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের খনিতে আটকে পড়া 13 জন শ্রমিকের এখনো কোনো খোঁজ মেলেনি, চলছে উদ্ধার কাজ, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে সুড়ঙ্গে প্রায় 70 ফুট গভীর পর্যন্ত জলে পরিপূর্ণ, পাম্প চালিয়ে জল বার করার চেষ্টা করা হচ্ছে। জলের ভিতরে তল্লাশি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনার দুদিন পরেও মেঘালয়ের খনি থেকে উদ্ধার করা যায়নি আটকে পড়া 13 জন শ্রমিককে। কমপক্ষে সকানেক উদ্ধারকারী প্রায় 320 ফুট গভীর খাদের নিচে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। মেঘালয়ের বেশ কয়েকটি কয়লা খনিকে 2014 সালে নিষিদ্ধ করে জাতীয় পরিবেশ আদালত। পূর্ব জয়ন্তীরা পর্বতের কোলে এই কয়লা খনিতে এর পরেও অবাধে বেআইনিভাবে খনন কার্য চলছিল বলে অভিযোগ। পুলিশ প্রশাসন জানিয়েছে গত সপ্তাহে নতুন করে খনন কার্য শুরু হয়। গত বৃহস্পতিবার এই খনির বেআইনিভাবে তৈরি সুড়ঙ্গে 13 জন শ্রমিক ঢোকেন। জানা যায় আটকে থাকা শ্রমিকদের মধ্যে 3 জন মেঘালয়ের লুমথারির এবং বাকি 10 জন পশ্চিম গারো পর্বত ও অসমের বাসিন্দা। নদীর জল হঠাৎ সুড়ঙ্গে ভিতরে ঢুকে পড়ার পরই খোঁজ মেলেনি তাদের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানিয়েছেন যে ভারতের হায়দরাবাদ বিস্ফোরণ কাণ্ডে জড়িত লস্কর জঙ্গি শেখ সামিরের ফাঁসির সাজা ঘোষণা করল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্ত শহর বনগাঁর মহকুমা আদালত।
ভারতীয় বংশোদ্ভূত এই কুখ্যাত লস্কর জঙ্গি শুধু এই মামলায় নয়, দেশের আরও দুটি বড় নাশকতার মামলায় মোস্ট ওয়ান্টেড। সিআইডি সূত্রে জানা গেছে শেখ সমীর তদন্তকারীদের কাছে স্বীকার করে লস্করই তৈবার কমান্ডার ছিল সে, হায়দ্রাবাদে মক্কা মসজিদ বিস্ফোরণের ছক সে নিজে সাজিয়েছিল। লস্কর জঙ্গিরা কীভাবে দেশে ঢুকবে, কোথায় বিস্ফোরক মজুত করা থাকবে, কীভাবে হামলা চালানো হবে, গোটা অপারেশনের ব্লু প্রিন্ট নিজের হাতে তৈরি করত শেখ সমীর। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শেখ সমীরকে দোষী সাব্যস্ত করল রাজ্যের বনগাঁ মহকুমা আদালত। শেখ সমীরের মৃত্যুদণ্ড চেয়েছিলেন সরকারি আইনজীবী সমীর দাস, কিন্তু আজ শনিবার তাকে ফাঁসির সাজা দেন বনগাঁ আদালতের বিচারক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতীয় কর্মকর্তারা বলছেন যে ভারতের কর্ণাটক রাজ্যের একটি মন্দিরে ভাত দিয়ে টমেটো খাবার পর 11 জন প্রাণ হারিয়েছেন এবং 93 জন এখনও হাসপাতালে রয়েছেন। চামরাজনগর জেলায় যেখানে এই মন্দিরটি অবস্থিত সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা কে এইচ প্রসাদ বলেছেন যে 93 জন ভেন্টিলেটরে বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রে রয়েছেন। তিনি বলেন স্বাস্থ্যকর্মীরা ওই খাবারটি পরীক্ষা করে দেখছেন। শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সেখানে যে নাটকীয় রাজনীতির কয়েক সপ্তাহ ধরে চলছে, এটি হচ্ছে তার সর্বসাম্প্রতিক অবস্থা। রাজাপাকসে আজ শনিবার একটি পদত্যাগপত্র সই করেন। এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে দেশটি যাতে আরও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পতিত না হয়। 26 অক্টোবর প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে তাঁর স্থলাভিষিক্ত করার পর থেকে এই সংকটের সূচনা। এদিকে সংসদ 2019 সালের বাজেট পাশ করতে সক্ষম না হওয়ায় শ্রীলঙ্কার ঋণ গ্রহণের ক্ষমতার অবমূল্যায়ন করা হচ্ছে। এখন মনে হচ্ছে বিক্রমসিংঘেই প্রধানমন্ত্রী পদে নতুন করে আসীন হবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার মিডিয়াম ওয়েভ বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে এই সামনেই সংসদ নির্বাচন। ইতিমধ্যে সহিংস তৎপরতা ছড়িয়ে পড়ছে বেশ। আজ শনিবার বিকেলেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শনিবার বিকেলের দিকে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। মাহবুবউদ্দিন খোকন নোয়াখালী এক আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মহিবুদ্দিন জানান, খোকনের শরীরে 5টি বুলেট বিদ্ধ হয়েছে।
জনসংবাদে যাওয়ার পরে যখন ক্লোজ করতে যাচ্ছে তখন থানার সামনে ক্লোজ করতেছে, তখন দুদিক থেকে পুলিশ দুদিক থেকে মিছিলের মধ্যে গুলি করল।
কক্সবাজারে বিএনপি প্রার্থী হাসিনা আহমেদের গাড়ি লক্ষ্য করে গুলি হয়েছে। ঢাকায় বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন অর্ধশত। ভোলা লালমোহনে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হয়েছে। পটুয়াখালীতে অক্ষফ্রন্ট প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রীর উপর হামলা হয়েছে। সিরাজগঞ্জে গত সন্ধ্যায় বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ পুলিশের গুলিতে আহত হন। অক্ষফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, নির্বাচনের প্রচারে তারা সামান্য সুযোগও পাচ্ছেন না। প্রেসিডেন্টের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছেন কামাল হোসেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ডক্টর কামাল হোসেনের উপর হামলাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওই ঘটনা তদন্ত করে দেখা হবে। কামাল হোসেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে খামোশ শব্দ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট কেন্দ্র থেকে সাংবাদিকরা সরাসরি কোনো খবর সম্প্রচার করতে পারবে না। বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শাহ আলম এক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশ একসঙ্গে তাদের প্রার্থীদের প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। জাতীয় অক্ষফ্রন্ট রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ অভিমুখে রোড মার্চ শুরু করেছে। গাজীপুর পৌঁছে জেএসডি সভাপতি আসমা আব্দুর বলেছেন, সরকার ভয় পেয়ে হামলা গুলি শুরু করেছে। সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানান, পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনী অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। 24 ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের কথা রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আধুনিক বিশ্বে পরিবর্তনের নতুন এই যুগে নিউ মিডিয়ার সময়ে মানুষ যেমন জীবন সম্পর্কে সচেতন, তেমনি তাদের বাড়ছে রাজনৈতিক অংশগ্রহণও। 30 ডিসেম্বর বাংলাদেশের 11 সংসদ নির্বাচনকে সামনে রেখে কি ভাবছেন তরুণ সমাজ, তা জানতে প্রতিদিন বাংলাদেশ সময় রাত 10টায় শুনুন ভয়েস অফ আমেরিকার বাংলা অধিবেশন। বাংলাদেশের নির্বাচন নিয়ে তরুণ সমাজের ভাবনা, আজ এর প্রথম পর্ব উপস্থাপন করছেন সেলিম হোসেন।
সভ্যতার আধুনিকায়ন, তথ্য প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের প্রসার, সমাজ সংসার তথা গোটা মানব জাতির মাঝে শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী অন্যান্য পেশার পাশাপাশি বেড়েছে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ, বিশেষ করে তরুণ সমাজের। বাংলাদেশও এই বৈশ্বিক পরিবর্তনের বাইরে নয়। দেশের মোট মানব সম্পদের সিংহভাগ এখন প্রাণের স্পন্দনে ভরা তরুণ যুবক। কেমন করছেন তরুণরা রাজনীতিতে, কি তাদের লক্ষ্য আর তা পূরণের চ্যালেঞ্জ, এবং কিভাবে তা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে, আঞ্চলিক, জাতীয় ও বৈশ্বিক বিবেচনায় কি তাদের অবদান, এসব নিয়ে কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহকারী সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপির আন্তর্জাতিক সহকারী সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহান এবং সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গে। অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুঁইয়া, কেমন আছে বাংলাদেশ?
বাংলাদেশ খুব ভালো আছে, আমি একেবারে খুব ভালো বলবো না, তবে খুব ভালো না হলেও বলা যায় যে আমরা পৃথিবীর, আমরা গর্ব করতে পারি যে পৃথিবীর আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের যে উন্নয়ন ঘটছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রত্যেকটা সেক্টরে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার পরেও আমরা অনেক এগিয়ে যাচ্ছি, এবং আমরা যদি এইভাবে আগাইতে পারি তাহলে আমরা অবশ্যই উন্নত দেশের সাথে আমরা আগামী দিনে আমরা সমপর্যায়ে আমরা আশা করি চলে যাব। এই দিক দিয়ে চিন্তা করলে আমরা অবশ্যই আমরা ভালো আছি।
কথা বলছি এখন বিএনপির আন্তর্জাতিক সহকারী সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানের সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বাংলাদেশের তরুণ রাজনীতিকদের একজন প্রতিনিধি, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি এবং কিভাবে সেই স্বপ্ন পূরণ করতে চান?
আমি মনে করি যেই স্বপ্ন নিয়ে আসলে বাংলাদেশে জন্ম হয়েছিল, যেই স্বপ্ন দেখে বাংলাদেশটি তৈরি হয়েছিল 1971 সালে, সেই স্বপ্নটি কিন্তু এখনো পূরণ হয়নি। সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যেটা নিশ্চিত করবার একটি স্বপ্ন এদেশের মানুষ দেখেছিল 1971 সালে, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি, বরং আমরা ক্রমশই কিন্তু পিছিয়ে যাচ্ছি সব দিক থেকে। তো আমি আশা করি যেই শপথ আমরা নিয়েছিলাম, যেই স্বপ্ন নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই স্বপ্নটা আমরা পূরণ করতে চাই এবং আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
মানে আপনি কি কোনো সুনির্দিষ্ট পথ দেখতে পান সেই স্বপ্ন পূরণের?
আমি অস্বীকার করছি না যে পথটি ক্রমশই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, এবং সেজন্য আমি আমাদের রাজনৈতিক দলগুলো, কোনো দলই তাদের দায়িত্ব এবং তাদের যে রেসপন্সিবিলিটি সেটাকে অস্বীকার করতে পারে না, তাদের প্রত্যেকেরই অবদান আছে আজকে এই পথটিকে কঠিন করবার পেছনে। কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা অসম্ভব কিছু নয়, কারণ আমি তরুণ এবং আমি তরুণদের মধ্যে স্বপ্ন দেখতে পাই। আমি দেখি যে আমাদের তরুণরা ক্রমশই রাজনীতি বিমুখ হচ্ছে, কিন্তু বিভিন্ন দিকে তাদের যে প্রতিভার স্ফুরণ আমি দেখি, সেখান থেকে আমি কিন্তু স্বপ্ন খুঁজে পাই, এবং আমি মনে করি যে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারবে।
বাংলাদেশের রাজনীতিতে তরুণ সমাজের অংশগ্রহণ এবং অবদান কেমন, এমন প্রশ্নে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বললেন, তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে ক্রমশই।
আমাদের দেশে তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে, এবং তরুণরা, আমি যতগুলো জরিপ দেখেছি, ব্রিটিশ কাউন্সিল করেছে, ব্র্যাক করেছে এবং আরো অনেকেই করেছে, এই সবগুলো জরিপ থেকে আমি দেখেছি তরুণরা রাজনীতির আগ্রহী নয়, এবং তরুণরা মনে করে রাজনীতি কলুষিত হয়ে গিয়েছে এবং এই এখানে তাদের কোনো স্থান নেই, তাই তরুণরা ক্রমান্বয়ে রাজনীতি বিমুখ হচ্ছে।
এটা কি বিভিন্ন রাজনৈতিক দলে সিনিয়র যে নেতারা আছেন তারা নেতৃত্ব ছাড়ছেন না, বা নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা শেখাচ্ছেন না, এটা কি কারণ, নাকি আপনি যেগুলো বললেন যে সমাজের প্রতি বিরক্ত হয়ে তারা রাজনীতিতে আসছেন না?
এটা এটা শুধু তরুণরাই নয়, মেধাবীরাও আসছে না, কারণ এখানে একটা, প্রথমত এটা আমি আগে বলেছি, কলুষিত হয়ে গিয়েছে, এখানে আর ভদ্রলোকের জায়গা, যারা জনসেবা করতে চায়, ব্যবসা করতে চায় না, রাজনীতি নিয়ে ব্যবসা করতে চায় না, তারা এ ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। আর আরেকটা হলো এই রাজনীতিতে যে পরিবারতন্ত্র বিস্তার ঘটেছে, তাতে নূতনদের, আপনি যদি কোনো বিশেষ পরিবারের সদস্য না হন, আপনি জন্মসূত্রে যদি আপনি রাজনীতিকে উত্তরাধিকার না হিসাবে না পান, তাহলে আপনার সুযোগ অত্যন্ত সীমিত, মেধাবীদের কোনো স্থান নেই, আর রাজনীতিতে এটা কলুষিত হয়ে গিয়েছে, আপনি যদি দুর্নীতি, দুর্বৃত্তায়ন, আপনি যদি টাকার খেলা খেলতে না পারেন, আপনি যদি টাকা দিয়ে মনোনয়ন না কিনতে পারেন, আপনি যদি মনোনয়ন পাওয়ার জন্য আপনি কাউকে যদি উৎকোচ না দিতে পারেন, আপনার কোনো সুযোগ নেই। তো এই যে কলুষিত হওয়া, পরিবারতন্ত্র ইত্যাদি কারণে আমাদের তরুণরা এ ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে।
30শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের 21 জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা। এই নির্বাচন নিয়ে আগ্রহ এবং কৌতূহল দেশের বাইরেও, বিদেশিদের মাঝে, আন্তর্জাতিক মহলে। এবারের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বিপুল সংখ্যক তরুণ ভোটার অংশ নিচ্ছেন। নির্বাচন নিয়ে বাংলাদেশের তরুণদের ভাবনা কি, তা জানতে ঢাকায় আমাদের সহকর্মী শরীফ মুজিব এবং আজমির হোসেন কথা বলেছেন ঢাকায় এই তরুণের সঙ্গে।
আপনারা এসে জানেন যে বাংলাদেশে প্রায় 10 বছরের ব্যবধানে একটা উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি সেভাবে যেভাবে আমরা এক্সপেক্ট করি। তো একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে যেহেতু আছে, নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। এবং আরেকটা জিনিস যেটা হয় যে বাংলাদেশে এই প্র্যাকটিসটা আগে থেকে হয়ে আসছে যে নির্বাচনের কেন্দ্রে ভোটাররা ইনফ্লুয়েসড হয় বিভিন্ন কারণে বিভিন্নভাবে। তো আমি আশা করব যেহেতু গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা আমাদের ভাগ্য নির্ধারণ করবে সংসদে আমাদের আইনসভায়, সেক্ষেত্রে আমি চাইব যে নির্বাচনের কমিশনের দায়িত্ব হবে এই সময়টাতে এসে যে ভোটার যারা থাকবে তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের জন্য।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রথাগত যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়ে এখন চলছে নিউ মিডিয়া, ম্যাস মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। ফলে সকল স্তরের মানুষ ভিন্ন ভিন্ন পেশার মতোই রাজনীতি সচেতন যেমন হচ্ছে, তেমনি রাজনীতিতে অংশগ্রহণও বাড়ছে মানুষের। সারা বিশ্বে বদলেছে রাজনীতির চেহারা, বাংলাদেশেও এ পরিবর্তন লক্ষণীয়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যুক্তরাষ্ট্র সরকার সরকারিভাবে হেজবুল্লাহ এবং হেজবুল্লাহ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আল মুজাহিদিন ব্রিগেডসের নেতা হাসান নাসরুল্লাহর পুত্র জাওয়াদ নাসরুল্লাহকে বিশ্বজনীন সন্ত্রাসী রূপে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর জানায় এই নির্দেশ বলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপিত হবে এবং সন্ত্রাসী হামলায় প্রয়োজনীয় সকল অর্থ সহায়তা থেকে তারা বঞ্চিত হবে। ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হিওকেরস জানাচ্ছেন তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্পর্কিত চাপ বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন এজাজ বেন হিউসন।
গাজায় মিলিশিয়া ও ইসরায়েলের মধ্যকার নতুন করে লড়াইয়ের মাঝে শনাক্তকরণের এই ঘোষণা দেওয়া হয়। গাজা থেকে মিলিশিয়ারা 2014 সালের পর দক্ষিণাঞ্চল ইসরায়েলে রকেটের সর্ববৃহৎ হামলা পরিচালনা করে, যে হামলায় অন্তত এক ব্যক্তি নিহত এবং অন্যান্য বহু লোক আহত হন। অপরদিকে যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার আগে ইসরায়েলি বিমান হামলায় 7 জন ফিলিস্তিনি নিহত এবং হামাস গ্রুপের ব্যবহৃত বহু ভবন বিনষ্ট হয়। যুক্তরাষ্ট্র সরকার এই অঞ্চলে মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ এবং অর্থায়নের জন্য ইরানকে দোষারোপ করেছে। পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাস বিরোধী সমন্বয়কারী নেথান সেলস বলেন তার কথায়, আমি আপনাদের কিছু পরিসংখ্যান দিতে পারি। ইরান এবছর লেবাননে হেজবুল্লাহ গোষ্ঠীর জন্য $700 মিলিয়ন খরচ করেছে। হামাস সহ অন্যান্য আরও কয়েকটি ফিলিস্তিনি গ্রুপকে $100 মিলিয়ন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কর্মকর্তারা জানান, ইরানের সমর্থন পুষ্ট হয়ে হেজবুল্লাহ সন্ত্রাসী দল শক্তিশালী বিশাল এক অস্ত্রসম্ভার গড়ে তুলেছে এবং গোটা মধ্যপ্রাচ্য এলাকায় অস্থিতিশীল একটি পরিবেশের সৃষ্টি করেছে। পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার একজন হামাস এবং দুজন হেজবুল্লাহ নেতা প্রত্যেকের জন্য $50 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে। পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তা বিষয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল ইভানোভ বলেন তার কথায়, সালিহ আল আরুরি হামাস রাজনৈতিক ব্যুরোর একজন উপপ্রধান এবং হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। লেবাননে আরুরির অবাধ বিচরণ এবং বর্তমানে সে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কুদস ফোর্সের সঙ্গে একত্রে কাজ করে থাকে। আরুরি অর্থ সংগ্রহী এবং পশ্চিম তীরে হামাসের সামরিক অভিযান পরিচালনা করেছে। সালিহ আল আরুরি বেশ কতগুলি সন্ত্রাসী তৎপরতা, চিন্তা এবং অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আরুরি বর্তমানে লেবাননে বসবাস করছে। খালিল ইউসেফ হার্ব এবং হাইতাম আলী তাবাতাবাই নামের দুজন হেজবুল্লাহ মিলিশিয়াদের বিরুদ্ধেও পুরস্কারের প্রস্তাব করা হয়েছে। এসব পুরস্কারের ঘোষণা ছাড়াও পররাষ্ট্র দপ্তর হেজবুল্লাহ এবং আল মুজাহিদিন ব্রিগেডের নেতা হাসান নাসরাল্লাহর পুত্র জাওয়াদ নাসরাল্লাহকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে। পররাষ্ট্র দপ্তরে জানায়, ইরান সমর্থিত এই সন্ত্রাসী গ্রুপটি 2005 সাল থেকে সক্রিয়ভাবে ফিলিস্তিনি অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপে নিয়োজিত আছে। সমন্বয়কারী নেথান সেলস বলেন, এছাড়াও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে হেজবুল্লাহ সংগঠনের চিহ্নিতকরণকে আমরা অব্যাহত রাখব। ট্রেজারি দফতর মঙ্গলবার হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট থাকবার কারণে ইরাকে সন্ত্রাসী তৎপরতায় অংশরত চার ব্যক্তিকে চিহ্নিত করেছে।
সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, যে হারে সমগ্র পৃথিবী জুড়ে টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, তাতে করে খুব শিগগিরই হয়তোবা পৃথিবী জুড়ে ইনসুলিনের দুষ্প্রাপ্যতা দেখা দিতে পারে। এ বিষয়টি নিয়ে ফেইথ লুপিটাসের প্রতিবেদন বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
ডায়াবেটিস অথবা মধুমেহ রোগের চিকিৎসায় ইনসুলিন নামক হরমোন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনটি মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের অভাবে কিন্তু মানুষের দেহে ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়। সাম্প্রতিককালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে হারে সারা পৃথিবী জুড়ে টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তাতে করে খুব শীঘ্র সারা পৃথিবী জুড়ে ইনসুলিনের প্রাদুর্ভাব দেখা দেবে। ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে ইনসুলিন নামক এই হরমোনটি রোগীর শরীরে ইনজেকশন মারফত পাঠানো হয়, যেটি রোগীকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে সাহায্য করবে। সারা পৃথিবী জুড়ে যে 40 কোটি মানুষ রয়েছে যারা টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত, হারুন আবদুল্লাহ হল গিয়ে তাদেরই মধ্যে একজন। মিস্টার হারুন আবদুল্লাহ বলেন যে, আমার যখন এই ডায়াবেটিস রোগ ধরা পড়ল তখন আমার মনে হতো যে আমার জীবন শেষ হয়ে গেছে। আফ্রিকার সব থেকে বড় বস্তি এলাকা হল কাইবেরা। 2006 সালে যখন মিস্টার হারুন আবদুল্লার এই ডায়াবেটিস রোগ ধরা পড়ল তখন তার চাকরি চলে যায়। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী খাবার খাওয়া তো দূরের কথা, তার ইনসুলিন কেনার মতো পয়সা ছিল না। ডায়াবেটিক রোগী হারুন আবদুল্লাহ আরো বলেন যে, পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো মূল্যই নেই। কাইবেরা নামক এই বস্তি এলাকায় ওষুধ কেনার মতো ক্ষমতা কারুর নেই বললেই চলে। সরকার এখানে একটি স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করেছে, যেখান থেকে ডায়াবেটিসের ওষুধ কিছুটা কম মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রেও রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই কাইবেরার দক্ষিণ অংশে এক স্বাস্থ্যকেন্দ্রের অফিসার হলেন গিয়ে আইরিনি একো। তিনি বলেন যে,
and our diet, I will say the community we serve here in Kibera, most likely it's our diet, which are not good, so which could predispose one to having diabetes.
আমরা ক্রমশ আরো অথর্ব হয়ে পড়ছি। এর কারণ হলো নিয়মিত শরীরচর্চার অভাব এবং খাবার দাবার ঠিক মতো না খাওয়া। আমরা কাইবেরাতে যে সম্প্রদায়ের সেবা করছি তাদের অধিকাংশেরই কিন্তু খাদ্য গ্রহণের তালিকা, অর্থাৎ যেসব খাবার তারা নিয়মিত খাওয়া দাওয়া করছে সেগুলোই কিন্তু ডায়াবেটিস রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ল্যান্সেট মেডিকেল জার্নালে সাম্প্রতিককালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে যে সারা পৃথিবী জুড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা হয়ে দাঁড়াবে 50 কোটি 11 লক্ষ। প্রতিবেদনটির মুখ্য লেখক ডক্টর সঞ্জয় বাসু হলেন গিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহ অধ্যাপক। তিনি বলেন যে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের মানুষদের, যারা ইনসুলিন জোগাড় করতে সব থেকে বেশি সমস্যায় পড়বে। ডক্টর সঞ্জয় বাসু বলেন,
certainly in Asia and sub-Saharan Africa we're finding the biggest shortages, as you might expect. What's perverse is that even though you would expect less people with type 2 diabetes, because those food environments are changing and the overall lifestyles are changing around the world,
এশিয়া মহাদেশে এবং আফ্রিকার এই দক্ষিণাঞ্চলে ইনসুলিনের অভাব কিন্তু আমরা বেশি মাত্রায় লক্ষ্য করছি এবং আমরা এরকমটাই আশা করেছিলাম। খাদ্য ব্যবস্থার পরিবর্তনের কারণে এবং সারা পৃথিবী জুড়ে মানুষের জীবনযাত্রারও যে পরিবর্তন হচ্ছে, তাতে করে এটাই আশা করা উচিত যে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কমবে। কিন্তু তার পরিবর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হলো আফ্রিকার দক্ষিণাঞ্চলে এবং এশিয়া মহাদেশে একই সাথে টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সুতরাং এটা খুবই একটা খারাপ অবস্থা সৃষ্টি করছে। বিশ্বজুড়ে এই ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য যে পরিমাণ ইনসুলিনের প্রয়োজন হয় তার 96% যোগান দেয় প্রধানত তিনটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তবে এটা আমাদের জানা নেই যে এর থেকে বেশি পরিমাণে ইনসুলিনের যোগান তারা দিতে পারবে কিনা। ডক্টর বাসু অবশ্য বলেছেন যে ইনসুলিনের এই যে সাংঘাতিক ধরনের ঘাটতির সম্ভাবনার কথা তিনি তার প্রতিবেদনটিতে উল্লেখ করেছেন সেটা হয়তো নাও হতে পারে। তো যদিও তার এই সমীক্ষাটি বিশ্বজুড়ে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের 60% মানুষকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত তথ্যের উপর ভিত্তি করেই করা, আফ্রিকা মহাদেশে লোক সংখ্যায় যে ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু সবকিছু এই গবেষণার অন্তর্ভুক্ত করা হয়নি। সুতরাং তার ফলে এই সমীক্ষার ফলাফল কিছুটা পরিবর্তিত ফলও দিতে পারে। তবে তিনি বলেন যে খাদ্য তালিকায় কিছু পরিবর্তন এবং নিয়মিত শরীরচর্চা কিন্তু ইনসুলিনের প্রয়োজন কমাতে কিছুটা সাহায্য করতে পারে।
বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের জগতে 3 দশকের বেশি কাল ধরে সক্রিয় রয়েছেন শিল্পী মাকসুদুল হক। তার সঙ্গে কথা বলেছেন বিজয় দিবসের প্রাক্কালে হাসানুল হক।
কোন পথে তোরা চলছে হায় পরওয়ারদিগার, যে হাতে তাদের কোরআন শরীফ সেই হাতে কেন তলোয়ার, নারায় তাকবীর আল্লাহু আকবার বলে দিচ্ছে যে হাতের ডার, হত্যা করছে ওরা মানব জাতি তোমার আশরাফুল মাখলুকার।
বাংলাদেশে আরেকটি বিজয় দিবস সমাগত এবং আরেকটি নির্বাচনও আসন্ন। বাংলাদেশের ইতিহাসে এই বিজয় দিবস, এই বছরটি, এই নির্বাচন প্রত্যেকটি খুব জরুরি, প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে আজকে আমরা কথা বলছি বাংলাদেশের সুপরিচিত শিল্পী, সাংস্কৃতিক কর্মী মাকসুদ ও ঢাকা ব্যান্ডের প্রধান মাকসুদ ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ সো মাচ আসান, তোমাকে ফোনের জন্য, ভয়েস অফ আমেরিকার সকল দর্শককে বাংলাদেশ থেকে শুভ অপরাহ্ন।
মাকসুদ ভাই, আপনি বরাবরই সঙ্গীতের ক্ষেত্রে বাংলাদেশে একটা নেতৃত্বের পর্যায়ে ছিলেন, এখনো আছেন। এই যে বাংলাদেশে একটি বিজয় দিবস এসছে, একটা নির্বাচন আসছে, আপনার মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা চলছে এখন?
আমি মানে প্রথম অবস্থা যে বিজয় দিবস তো সবসময় একটা আনন্দের দিন, কিন্তু এবার তো একটু একটু দুশ্চিন্তাগ্রস্ত নই, তবে একটু কেমন যেন বিষাদ একটা ভাব মনের ভিতরে চলছে। কেন যে অবস্থা ইলেকশনের আগ দিয়ে যে একটা এই মুহূর্তে যে অবস্থা একটা একটা থমথমে অবস্থা বিরাজ করছে সেটা কিন্তু খুবই আননার্ভিং। ইলেকশনটা কোন দিকে যায়, কোন পক্ষ ক্ষমতায় আসে সেটা তো আমরা জানি না। তবে আমি কেন জানি বিশ্বাস করি, আমার যদিও আমি কোন পার্টিকুলার দলকে আমি এই বাংলাদেশে কোনোদিনও সাপোর্ট করিনি, তারপর আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও পুনরায় বোধহয় রাষ্ট্রীয় ক্ষমতাটা আবার আসবে, সেটা আমি খুব খুব মনে থেকে চাচ্ছি এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে তাই হবে। এটা কারণ হতে পারে যে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ফাঁকা গুলি আগে অনেক হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু গত 10 বছরে বা আমরা যা দেখেছি সেটা নির্বাচনের কারণেই হোক বা নির্বাচন ছাড়াই হোক, 10টি বছরে আমরা যে উন্নতি এবং উন্নয়ন দেখেছি দেশে এবং আমাদের জীবনযাত্রায় যে একটি শান্তির জায়গায় অবস্থান করছি, আমরা দেশে কোথাও বেরোলে বাসায় ঠিক মতো ফিরতে পারবো, কোনো হরতালের আশঙ্কা নেই, কোনো রাস্তাঘাটে কোনো যানজট তো সেটা পুরনো বিশ্বাস থাকবেই, কিন্তু একটা অনিশ্চয়তার ভিত্তিতে ছিলাম, সেই অনিশ্চয়তাটা কিন্তু নেই। সেরকম যে উগ্র যে জঙ্গিবাদ বা মৌলবাদ যে নামিটাকি তাদের যে একটা ব্যাপক বড় একটা যে একটা উত্থান হয়েছিল সেটাও রাষ্ট্র খুব শক্তভাবে দমন করতে পেরেছে, তাতে আমি সহ বাংলাদেশের সকল সংস্কৃতি কর্মী যারা আমরা আছি আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এবং সংস্কৃতির ক্ষেত্রেও নাই নাই করে কিন্তু অনেক কিছু আমরা অর্জন করতে পেরেছি যা এতগুলো বছর আমরা কিন্তু করতে পারিনি। অজস্র কনসার্ট হয়েছে, অজস্র মানুষ আমাদের কাছে এসছে, অজস্র ভাবে মানুষ সঙ্গীতকে একটি চালিকা শক্তি, সংস্কৃতি একটি প্রচন্ড বড় আমাদের একটা ফোর্স যেটা বলা যায়, ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলি, কিন্তু ধর্ম নিরপেক্ষতা প্র্যাকটিস করার বিষয়টা, সেকুলারিজম তো মুখের ব্যাপার, সেটা আমাদের চর্চা করতে হবে। সেই চর্চাটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক উন্নতি সাধন করতে পেরেছি। তো সব মিলিয়ে এই এই অগ্রযাত্রা যদি বহাল থাকে, তো আমি মনে করি সামনে দিনগুলো, এবং যদি স্বাধীনতা পক্ষে শক্তি যদি ক্ষমতা আসতে পারে, আমরা অন্তত সুনিশ্চিত যে সামনে বছরগুলো আমাদের দিনগুলো আরো সুন্দর এবং আরো ভালো হবে, সেটাই আমি আশা করছি আর কি।
এই যে একটা নতুন প্রজন্ম, একের পর এক নতুন প্রজন্ম বাংলাদেশে আসছে এবং আসবে, এবং যাদের অনেকেই ১৯৭১ দেখেনি তারা শুনে বা পড়ে জানতে পারছে ১৯৭১ সম্পর্কে, আপনি একজন শিল্পী হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে তরুণ প্রজন্মের অনেকের সাথেই কথা বলেন, আপনার কি মনে হয় যে আজকের তরুণ প্রজন্ম ১৯৭১-এর সেই চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে?
অবশ্যই একটা বিশাল বড় অংশ সচেতন আছে ১৯৭১-এর বিষয়ে, এবং নতুন প্রজন্ম সেটা আমাদের ইন্টারনেটের কল্যাণে হোক, আমাদের ডিজিটাইজেশনের কল্যাণে হোক, যেটাতে হোক, আমাদের নিজস্ব যে প্রচেষ্টা হয়েছে গত ৮-১০ বছরে তাতে উজ্জীবিত হয়েছে তারা। আর গণজাগরণ মঞ্চ ২০১৩-তে যখন আমরা সকল শিল্পীরা শাহবাগে অবস্থান করেছিলাম এবং দেখেছিলাম, এবং ওই যে তারা যুদ্ধপরাধীদের ফাঁসি কার্যকর হয়েছে, এগুলো সত্য আমরা সত্যভাবে দেখেছি এবং আমরা উপলব্ধি করেছি। আমরা কিন্তু ঘুরে যেতে পারি যে এখনকার যে সরকার আছে, তারা কিন্তু ক্ষমতা এসেছিল একটি কথা দিয়ে, তরুণদের যে যুদ্ধপরাধীদের বিচার হবে, এবং সেটা কিন্তু সুষ্ঠুভাবে কার্যকর করতে পেরেছি। হয়তো ইনি অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই বিচারটি যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, যথেষ্ট মামলা মোকদ্দমা হয়েছে, তারপরও জাতি বিচার পেয়েছে। তবে তরুণ প্রজন্ম একেবারেই যে রাতারাতি সব ভুলে যাবে তাও কিন্তু না, কিন্তু এই রিসেন্ট কতগুলো দুটো তিনটে ঘটনা তরুণ প্রজন্মকে খুব হতাশ করেছে, তা আমি না বললেই নয়। বিশেষ করে এই যে একেবারে যে ছাত্রদের যে আন্দোলনটা হলো, যে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে, সেই সময় কিছু কিছু মন্ত্রী, কিছু কিছু সরকারি আমলাদের কথাবার্তা প্লাস সরকারি আচরণ যেভাবে এটাকে দমন করা হলো, তাকে আমি মনে করি যে বিশাল বড় একটি তারুণ্য হতাশ হয়েছে তারা। কেন আমাদের ঘুরে যেতে পারবো না, এই বছর কিন্তু ১ কোটির ঊর্ধ্বে নতুন ভোটার আসছে, যাদের বয়স ১৮ বা ১৮ পার হয়েছে এই ধরনের। এখন এরা কিন্তু ১০ বছর আগে সরকার কি করেছিল, তারা কিভাবে দেশটা চালিয়েছিল, কিভাবে জঙ্গিবাদ উত্থান হয়েছিল, কিভাবে সারা বাংলাদেশে হাজার হাজার বোমা একদিনে, তাদের কিন্তু এই যেটা থাকার কথাটা, কারণ তারা খুব অল্প বয়সী ছিল। এই বয়সে উঠে তারা দেখতে পেরেছে যে রাষ্ট্রের একটি দানব চরিত্র, এবং সেইটা দেখে তারা কিন্তু খুব হতাশ হয়েছে, কেননা তারা এটা আশা করেনি। এবং সরকারের যে সেই সময়টা, বিশেষ করে আমি অনেক লিখেছি এই নিয়ে, যে ভূমিকাটা ছিল এটা খুব অস্পষ্ট ছিল। এক একজন মন্ত্রী বইয়ের এক এক পৃষ্ঠা থেকে এক এক রকম কথা বলছে, পরবর্তীতে গিয়ে এই যে ট্রান্সপোর্ট মাফিয়ার কাছে কিন্তু ঘুরে ফিরে আমরা আবার জিম্মি হলাম। আন্দোলনে যেগুলো সুফল বয়ে এনেছিল, মানুষ রাস্তায় আইন মানত, মানুষ রিক্সা লাইনে চলত, সেগুলো সব ভেঙে পড়েছে। তো তারুণ্যের কি আন্দোলন এত, এবং তাদেরকে ওই কিশোর শিশু, কোমলমতির শিশু এইসব বলে কিন্তু অপমান করা হয়েছে। আমি এগুলো নিয়ে বারংবার আমি বলেছি, লিখেছি এ নিয়ে, কিন্তু সেগুলো তো কারো কানে পড়েনি। তো আমার মনে হয় যে এখনো সুযোগ আছে যে এই রাষ্ট্র যদি এই তরুণ প্রজন্মকে আবার যদি আস্থা আনতে পারে, যে হ্যাঁ অন্তত স্বীকার করতে পারে যে এগুলো ভুল হয়েছে, এটা আমি মনে করি যে এটা খুব বড় ধরনের একটা আমাদের পজিটিভলি আসবে। আর দ্বিতীয় কথা হলো কিছু কিছু আর একটা ক্ষেত্র, যে সেই আন্তর্জাতিক খ্যাত শহীদুল আলম ভাইকে যেভাবে গ্রেফতার করা হলো, যেভাবে তাকে ১০০ দিনের মতো জেলে রাখা হলো, সেটা কিন্তু আমরা যারা অ্যাক্টিভিস্ট, আমরা যারা সেটাও মনে করছি একটু বাড়াবাড়ি হয়েছে। সেটাও তো উনি তো তেমন কোনো অভিযোগ দাঁড়াতে পারেনি। তো এই কথা কিন্তু চরম আমি মনে করি যে ভুল হয়েছে এই সরকারের। আমি মনে করি যে এই এখনো সময় আছে, ইলেকশনের আগ দিয়ে যদি এইগুলো তারা যদি
মাকসুদ ভাই, আপনি দীর্ঘদিন ধরে সঙ্গীতের অঙ্গনে আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আস্তে আস্তে একটা নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীরা এগিয়ে এসছেন, যাদের বয়স কম, এবং ভবিষ্যতে তারাই সঙ্গীতের ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। সেই সব তরুণদের দিকে যখন আপনি তাকান, তাদের সঙ্গীত যখন আপনি শোনেন, বিভিন্ন ধরনের সঙ্গীত, সেটা আধুনিক বা ব্যান্ড সঙ্গীত হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, নজরুল সঙ্গীত হতে পারে, এইসব তরুণদের মধ্যে যে সঙ্গীতের চর্চা আপনি দেখছেন, সেটা দেখে আপনি কতটা আশাবাদী?
আমি আমি প্রচন্ড আশাবাদী। বিকজ যেটা হয়েছে গত 10 বছরে, একটা হলো আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পেরেছি। আমাদের বাম্বার পক্ষ থেকেও কিন্তু, যেটা আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, বাম্বার পক্ষ থেকে অনেকগুলো বড় বড় অনুষ্ঠান আমরা করেছি। আমরা অটিজম অ্যাওয়ারনেস একটা কনসার্ট করছি, এটা খুব সমাদৃত। এছাড়া অনেক আমরা সারা বাংলাদেশে কিন্তু ব্যান্ডের বাজানোর কিন্তু সুযোগ হয়েছে, এবং ব্যান্ডের কিন্তু ব্যান্ড মিউজিকের ফ্রম থ্র্যাশ মেটাল টু জ্যাজ টু হার্ড রক, যত রকম ওয়েস্টার্ন জনরা আছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের নখ দর্পণ চলে এসছে, এবং তাতে দেখা যাচ্ছে একটা বিশাল ছোটা গোষ্ঠী বেড়েছে। সেটা আবার ফেসবুকের কল্যাণ হোক বা ইউটিউবের কল্যাণ হোক, বিভিন্ন কারণই হোক, এগুলো কিন্তু আরো 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 প্রসার লাভ করেছে। তো আমি তো মনে করি যে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা যারা মিউজিক করছে, তারা বিশ্বের অন্য কোনো 10টি মিউজিশিয়ানদের থেকে কোনো অংশে কোনো অংশ কম নাই। এখন বিষয়টা হচ্ছে আমরা কিভাবে আমাদের সঙ্গীতটাকে আরো বিশ্বের মানুষের কাছে নিয়ে যেতে পারবো, সেই সেটা হলো সবচেয়ে বড় পরীক্ষা।
মাকসুদ ভাই, আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো।
সবাইকে অনেক শুভেচ্ছা রইল ওয়াশিংটনে, যারা কলিগ আছে ভয়েস অফ আমেরিকা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো।
ওরা শান্তির পায়রাকে হত্যা করে শগুন পুষতে শিখেছে, ওরা জৈতুনের ডাল মাটিতে ছুঁড়ে বেলে অস্ত্রতা করেছে, ওরা শান্তির পায়রাকে হত্যা করে শগুন পুষতে শিখেছে। কোন পথে আমরা চলছি হায় পরওয়ারদিগার, তোমার অস্তিত্ব স্বীকার করি আমরা যে নাগার, ধর্মান্ধ উগ্রবাদীদের নাম দিলাম মৌলবাদ, পাল্টে জবাব ওরা দিল আমাদের তোরা নাস্তিক মোরতা, দেখি আমরা দেখছি হায় পরওয়ারদিগার, হত্যাকারী আর সেনাকারীরা সেজেছে নব্য পয়গম্বর, একাত্তরের কাফের সর্দার তুমি ক্ষমা করবে না এই আমাদের বাদার,
আর এখন আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা, আমাদের উত্তর, আমাদের জবাব, এই নিয়ে আজকের মিতালি। উপস্থাপন করছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহলে আমরা শুরু করি। তাহেরা, আমাদের সঙ্গে তো একজন টেলিফোন লাইনে রয়েছে।
যথারীতি আমাদের টেলিফোনের ওপারে রয়েছেন মোহাম্মদ আতাউল্লাহ সম্রাট।
বেশ, আতাউল্লাহ সম্রাট আপনি লাইনে আছেন?
জি, লাইনে আছি।
হ্যাঁ ভাই, আপনি কোথা থেকে বলছেন?
যে আমি চিরং থেকে বলতেছি আপু, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের ভয়েস অফ আমেরিকা সেই অনেক আগে থেকেই শোনা হচ্ছে, এখনোই শুনি।
আমার কাছে যে জিনিসটা, আমার পার্সোনালি যে জিনিসটা, সেটা হচ্ছে যে মানে ভয়েস অফ আমেরিকা ইজ দ্য লাস্ট পার্ট অফ মাই ডে। আমার দিনের শেষ সময়ে যখন আমি সব কাজ শেষ করে বাসায় চলে যাই, তখনই ভয়েস অফ আমেরিকা শুনতে শুনতে ঘুমাই যাই। সেই সময়ে আমি সারা পৃথিবীতে কি হয় না হয় ওই আপনাদের একটা ক্লিপস থেকেই সবকিছু জেনে নি। হ্যাঁ, আর এই ভয়েস অফ আমেরিকাটা শুধু তো মানে আমাদের জন্য একটা বয়স না, আমি মনে করি এটা হচ্ছে যে ভয়েস অফ আমেরিকাটা বাংলাদেশের জন্য একটা ভয়েস, এবং বাংলাদেশের মানুষ এই একটা ভয়েস ক্লিপের মাধ্যমে সারা পৃথিবীতে কি হচ্ছে, বিশেষ করে আমেরিকার রাজনীতি, আমেরিকার ইতিহাস, আমেরিকার দর্শন সবকিছু আমরা জানতে পারি। হ্যাঁ,
অনেক অনেক ধন্যবাদ ভাই,
সবসময় আমাদের কাছে স্পেশাল কিছু।
হ্যাঁ, তো আপনি তো, আপনি কত বছর ধরে শুনছেন আমাদের অনুষ্ঠান?
আমি যতটুকু মনে পড়ে আমার, আমি 91 থেকে মেবি বয়স আমেরিকা শুনি।
বাহ, প্রায় তিন দশক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনার এমনিতে, আপনি তো অনেকদিন থেকেই শুনছেন, কোন অনুষ্ঠান কেমন লাগে, ভালো মন্দ দুই মিলিয়েই বলবেন।
আমার কাছে বয়স আমেরিকার যে জিনিসগুলো ভালো হয় সেটা হচ্ছে আপনারা যে হেলো ওয়াশিংটন যে প্রোগ্রামটা করেন, সেই প্রোগ্রামে আপনাদের যে অতিথি প্যানেল ইয়াগুলো থাকে অত্যন্ত চমৎকার ভাবে তারা বলে, রাজনৈতিক বিশ্লেষণ করে, তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা বিশ্লেষণ করে। ডক্টর মাহমুদুল্লাহ স্যার আমার খুব ফেভারিট একজন পার্সন, তিনি প্রায় সময় আপনাদের এখানে আসে, ওনার বক্তব্যটা প্রায় সময় শোনা হয়। তারপর আপনাদের আরেকজন ইয়া ছিল সংবাদ ইয়া কলকাতার, ওনার নামটা আমার মনে পড়তেছে না, হিন্দু, ওনাকে অনেকদিন ধরে শুনতে পাই না।
আপনি সম্ভবত গৌতম গুপ্তের কথা বলছেন, উনি অবসর গ্রহণ করেছেন, উনি দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন।
আমি গৌতম গুপ্ত খুব ভালো ফ্যান ছিলাম, গৌতম দার নিউজ গুলো অসাধারণ ছিল, তার বিশ্লেষণ গুলা মানে ভয়েস অফ আমেরিকা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির বিশ্লেষণ দিত গৌতম দা। আমরা বিবিসি তে শুনতে পাই ইতিহাসের সাক্ষী, কিছু ডকুমেন্টারি হিসেবে তারা করে, ধরেন পৃথিবীতে একটা ঘটনা হলো, ওটা নিয়ে একটা ডকুমেন্টারি রেকর্ড আকারে ভয়েস অফ আমেরিকাতে থাকলো। এটা হইলো কি, এটা যখন রেকর্ড আকারে থাকলো তখন আজকে হয়তো কেউ শুনতে পারলো না, পরে গিয়ে বা এক মাস পরে গিয়ে বা কিছুদিন পরে হইলো গিয়ে যে ভয়েস অফ আমেরিকার এটা নিয়ে একটা ডকুমেন্টারি ছিল, ওই ডকুমেন্টারি আমরা শুনতে পারি
না। কিন্তু শুনেন, আমাদের ওয়েবসাইট আপনি যদি দেখেন, আমাদের ইন্টারনেটে আমাদের ওয়েবসাইট আছে ভয়েস অফ আমেরিকা বাংলার, এবং আপনি কিন্তু পরে গিয়ে এটা শুনতে পারেন, সারা দিনে 24 ঘন্টাই ওয়েবসাইট থাকে।
আমি ওয়েবসাইটেই শুনি, আমি ওয়েবসাইটেই শুনি, কারণ আমার তো আর ওভাবে শোনা হয় না, আমরা তো যে বাসায় গিয়ে ওয়েবসাইট থেকে এগুলো আপনাদের অ্যাপস ডাউনলোড করেই শুনি আর কি।
হ্যাঁ, আপনি তো দীর্ঘদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন আতাউল্লাহ সম্রাট, আপনার হয়তো মনে আছে যে পটোমেক থেকে পদ্মা অথবা কলকাতা, কলকাতা এই সমস্ত অনুষ্ঠানগুলো যে আমরা আমাদের শ্রোতাদের জন্য করেছি, ওটাও কিন্তু ডকুমেন্টারি।
আমরা ভাষা নিয়ে করেছি, 52-তে যেটা ভাষা আন্দোলন ছিল সেটা নিয়ে করেছি, আমরা সন্ত্রাসবাদ উগ্রবাদের উপরে সিরিজ করেছি
কিছুদিন আগে, উগ্রবাদের উপরে
আমরা করেছি।
এটাই বলছিলাম আমি, ওই জিনিসটা আবার মনে হয় কন্টিনিউ করলে আমার মনে হয় দর্শক শ্রোতারা, কারণ আমরা জানি এখন বর্তমান পৃথিবীতে এত বেশি জিনিস আসতেছে, মানুষ কোনটা নিবে সেটা কিন্তু মানুষ চুজ করতে পারতেছে।
অবশ্যই অবশ্যই,
তো বয়সের আমেরিকা, বিবিসি বাংলা এই জিনিসগুলো তো সবসময় মানুষের পছন্দের। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার মানুষগুলাই তো এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে, এটা শুধু বাংলাদেশে শুনে তা তো না, তাই না?
না না,
তো আমার মনে হয় ডকুমেন্টারি জিনিসটা যদি ভয়েস অফ আমেরিকা যদি অ্যাড করে তাহলে ভয়েস অফ আমেরিকার শ্রোতারা আরো বেশি আনন্দ
পাবে। অবশ্যই অবশ্যই, আপনারা মন দিয়ে শুনবেন এবং দেখবেন, এবং আগামীতে আপনাদের সুপারিশ পরামর্শ জানাবেন, আমরা চেষ্টা করব।
আপনাদের জন্য শুভকামনা রইল, প্রতিদিনই শুনতে শুনতে একরকম অভ্যস্ত হয়ে গেছি, মানে মনে হয় একটা ফ্যামিলি ভয়েস হয়ে গেছে আমেরিকার ভয়েস গুলো আমার আমার কাছে আর কি, যেটা মনে হয় আর কি।
অনেক ধন্যবাদ,
আমি তো প্রতিদিন গিয়ে লাস্ট টাইম শুনি তো আপনাদের ভয়েস গুলো শোনা হয়তো,
গাজী মমিনউদ্দিন, সভাপতি ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরা থেকে, লিখেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানাই, আশাবাদ আপনারা সবাই গত বছরটি সাফল্যের সাথে শেষ করেছেন, আমরা নিয়মিত অনুষ্ঠান শুনছি, এই ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত রাখব, আমাদের ক্লাব আগামী বছরে আরও কার্যকর ভূমিকা রাখবে, অনুষ্ঠান শোনা, লেখা এবং রেডিও শ্রোতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনে বিন্দুমাত্র পিছুপা হব না, প্রতিটি অনুষ্ঠান শুনে বিশ্লেষণী চিঠি পাঠিয়ে আমরা মতামত জানাব।
অনেক ধন্যবাদ ভাই, আপনাদের ক্লাবের কর্মসূচিও বিস্তারিত আমাদের জানাবেন, যাতে আমরা অন্যান্য শ্রোতাদেরও শোনাতে পারি, জানাতে পারি, ধন্যবাদ।
এর পরের চিঠি আরেকটি ইমেল লিখেছেন সাখওয়াত হোসেন বিদ্যুৎ, সভাপতি ডিএক্স রেডিও ফ্যান ক্লাব, গ্রাম আন্দুলবাড়িয়া, ডাক খড়িখালি, ঝিনাইদহ থেকে। বিষয় লিখেছেন যে ক্যালেন্ডার পাবার জন্য আবেদন,
আর ক্যালেন্ডার তো আমাদের হাতে এসছে, আপনাদের পাঠাবার ব্যবস্থা করব।
বেতারের প্রতিটি অনুষ্ঠান দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করা সহ নতুন নতুন তথ্য দেশের মানুষকে সরবরাহ করে থাকে, যা কিনা ভিশন 21 বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছে বা চমৎকার মন্তব্য করেছেন এবং সেই সঙ্গে ক্যালেন্ডার পাঠানোর আবেদন জানিয়েছেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ।
এরপরে কুয়েতের মরুপ্রান্তর থেকে বাংলা বিভাগের সাথে আছি এই মন্তব্য করে লিখেছেন শাহজালাল হাজারি কুয়েত থেকে। আপনি ভাই টেলিফোন নাম্বার পাঠিয়েছেন, আগামী সপ্তাহে বা তার পরে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এরপরে চিঠি আরেকটি ইমেল লিখেছেন মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন, উত্তরণ লিসনার্স ক্লাব, আহমেদনগর, পাইকপাড়া, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন। আশা করি ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানের সকলে ভালো আছেন। হ্যাঁ ভাই, আমরা সকলেই ভালো আছি, আর সেই সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিমুদ্দিনের চিঠি। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি লিখছেন যে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান এখন খুব ভালো শুনতে পারি না, তাই নিয়মিত রেডিও শোনা হয় না, কিন্তু মোবাইল ফেসবুকের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান দেখা ও শোনা দুটোই করতে পারি। ভাই বিভিন্ন মাধ্যম তো আছে, সুতরাং আপনারা যদি ওয়েবসাইটে মোবাইলে আমাদের অনুষ্ঠান শুনতেও দেখতে পারেন সেটাও তো ভালো। আর আপনি লিখেছেন যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ, যুক্তরাষ্ট্রকে জানা এবং তার দৃষ্টিভঙ্গি প্রচারের মাধ্যম হিসেবে আমার প্রিয় বেতার ভয়েস অফ আমেরিকা, এটা শুনে আমাদের অনেক অনেক ভালো লাগলো। ভাই আগামীতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে খুঁটিনাটি নিয়ে লিখবেন। আপনি লিখেছেন ভয়েস অফ আমেরিকার ওয়েব পেজ ও VOA 60 মাধ্যমে টিভির অনুষ্ঠান এখন থেকে দেখে নিতে পারি। ভাই আমাদের টেলিভিশনের অন্যান্য অনুষ্ঠানও কিন্তু আমাদের ওয়েব পেজে থাকে। আপনি লিখছেন যে আঙুলের স্পর্শে নিংড়েনি বর্তমানের ভয়েস অফ আমেরিকাকে,
চমৎকার মন্তব্য। আর সেই সঙ্গে আপনারা আমাদের ভয়েস অফ আমেরিকার ভিডিও প্রোগ্রামগুলো, টেলিভিশন প্রোগ্রামগুলো ইউটিউবের মাধ্যমেও কিন্তু দেখতে পারেন। VOA বাংলা ইউটিউব চ্যানেলে আসুন এবং সেখানে ভিডিওগুলো দেখুন।
তাহলে আজকে আমাদের হাতে খুব সময় নেই, শুধু উনি লিখেছেন মোহাম্মদ নাজিমুদ্দিন যে VOA প্রীতি ফুটবল ম্যাচের ব্যবস্থা যেমন অন্যান্য জায়গায় করছে, এখানে পশ্চিমবঙ্গেও যদি আমাদের এদিকে করা হয় তাহলে খুব ভালো। তো এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামীতে আমরা চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের কোনো একটি অঞ্চলে VOA প্রীতি ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচের ব্যবস্থা করা হতে পারে। সবাইকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতবন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য প্রশ্ন পাঠান, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
ক্রীড়াঙ্গন সংবাদ শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ক্রীড়াঙ্গনে আসলে আজকে T20 নিয়ে কথা বলার জন্য খুব দু মিনিটের মতো সময় আছে। আমরা আমন্ত্রণ জানিয়েছি নাজমুন নূর রবিনকে। নাজমুন নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
আমরা জানি ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ, এর আগে টেস্ট জিতেছিল, এখন T20 দুদিন, আগামী তিন দিন খেলা হবে, 17, 20 এবং 22, কেমন হবে আপনি কি মনে করছেন? খুব
তবে ওয়েস্ট ইন্ডিজ তো সবসময় এই খেলাতে একটু প্রধান স্থানে থেকে থাকে, আমরা আগেও দেখেছি, এবারও হয়তো আমরা দেখব তার নমুনা। কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এবার বাংলাদেশে খেলে যা প্রাধান্য দেখিয়েছে সেটা সত্যি বিরল, এবং এই ধরনের খেলা আমরা বাংলাদেশের দেশের মাটিতে বলে আমরা হয়তো দেখতে পাচ্ছি। কিন্তু এটা ভীষণ চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের জন্য। কিন্তু এখানে আমরা ইতিমধ্যে জেনেছি যে ইমরুল কায়েস খেলছে না, কেননা অনেক প্রতিদ্বন্দ্বিতা রয়ে গেছে, কম্পিটিশন অনেক বেড়ে গেছে ব্যাটসম্যানদের মধ্যে, আর বাংলাদেশের ব্যাটসম্যানরাও খুব ভালো খেলছে।
টি-20 তে তো ওয়ার্ল্ড এর সবচেয়ে সেরা দল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু হ্যাঁ কিন্তু তার আগের বার তাদেরকে হারিয়েছিল, এই জন্য একটু সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাংলাদেশের কোচ স্টিভ রডস নিজেও একটু আশঙ্কা প্রকাশ করেছেন যে কি করবে, তারপরে আমরা আশা করছি যে ভালো খেলবে। আপনি শেষ 30 সেকেন্ড কি বলবেন?
আমি বলবো যে তাদের যে গেম প্ল্যানটা সেটা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন, একেবারে স্পিনারদেরকে না বাদ দিয়ে। অনেক সময় টি-20 তেও দেখেছি আমরা ওপেনিং স্পিনারদের খেলা হয়েছে, সেটা কিন্তু আমাদের প্রমাণ করা উচিত। আমি মনে করি এই পন্থা অবলম্বনে বাংলাদেশ হয়তো সাকসেসফুল হতেও পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রীড়া সংবাদে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন, অপেক্ষা করুন টি-20 রেজাল্ট দেখার জন্য।
ধন্যবাদ।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। প্যারিসে কেন্দ্রস্থলে সমবেত কথিত হলদে গেঞ্জিধারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আজ আবারও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই নিয়ে পঞ্চম সপ্তাহান্তের মতো এই প্রতিবাদ বিক্ষোভ চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের বিরুদ্ধে, এবং বিক্ষোভকারীরা মনে করছেন যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের খেটে খাওয়া লোকজন থেকে ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। প্যারিসের বিখ্যাত শ্যাম্পেলিতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন যে যুক্তরাষ্ট্র ও আফগান তালিবানের মধ্যে শিগগিরই বৈঠক হবার কথা রয়েছে এবং ওয়াশিংটনের অনুরোধে পাকিস্তানই এই সংলাপের আয়োজন করেছে। জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে, তবে যেমনটি বিদ্রোহীরা এবং পাকিস্তানি কর্মকর্তারা বলছেন এ পর্যন্ত কেবল কথার জন্যই কথা হচ্ছে। খানের এই উক্তি সপ্তাহখানেক আগেই আফগানিস্তানের সমঝোতা বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খলিলজাদ ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে তিনি আফগান শান্তি আলোচনার ব্যাপারে পাকিস্তানের সাহায্য কামনা করেন। প্রধানমন্ত্রী খান শুক্রবার পেশাওয়ারে এক জনসভায় বলেন যে ওয়াশিংটন এখন তার সুর পাল্টেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এর আগে বলেছিলেন যে পাকিস্তান পর্যাপ্ত কিছু করছে না, তবে এখন তারা সহযোগিতার জন্য অনুরোধ করছেন। খান বলেন আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ 17 তারিখে আমেরিকা এবং তালিবানের মধ্যে বৈঠক হবে। ভারতীয় কর্মকর্তারা বলছেন যে ভারতের কর্ণাটক রাজ্যের একটি মন্দিরে ভাত দিয়ে টমেটো খাবার পর 11 জন প্রাণ হারিয়েছেন এবং 93 জন এখনও হাসপাতালে রয়েছেন। চামরাজনগর জেলায় যেখানে এই মন্দিরটি অবস্থিত সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা কে.এইচ. প্রসাদ বলেছেন যে 93 জন ভেন্টিলেটরে বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রে রয়েছেন। তিনি বলেন স্বাস্থ্যকর্মীরা ওই খাবারটি পরীক্ষা করে দেখছেন। শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। সেখানে যে নাটকীয় রাজনীতি কয়েক সপ্তাহ ধরে চলছে এটি হচ্ছে তার সর্বসাম্প্রতিক পদক্ষেপ। রাজাপাকসে আজ শনিবার একটি পদত্যাগপত্র সই করেন। ওই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে দেশটি যাতে আরও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পতিত না হয়। 26 অক্টোবর প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে তাঁর স্থলাভিষিক্ত করার পর থেকে এই সংকটের সূচনা হয়। এদিকে সংসদ 2019 সালের বাজেট পেশ করতে সক্ষম না হওয়ায় শ্রীলঙ্কার ঋণ গ্রহণের ক্ষমতার অবমূল্যায়ন করা হয়েছে। এখন মনে হচ্ছে বিক্রমসিংঘেই প্রধানমন্ত্রী পদে নতুন করে আসীন হবেন। ফরাসি কর্মকর্তারা বলছেন যে স্ট্রাসবুর্গে বড়দিনের বাজারে গুলি চালানোর ঘটনায় চতুর্থ একজন আহত লোক মারা গেছেন। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে গতকাল ওই নিহত ব্যক্তিকে ইতালির সাংবাদিক আন্তোনিও মেগালিজি বলে চিহ্নিত করেন। ক্রিসমাস বাজারে ওই হামলার দায়ে অভিযুক্ত ব্যক্তিটিকে পুলিশ বৃহস্পতিবার হত্যা করে এবং অন্যান্য সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধান শুরু করেছে। কোনোরকম প্রমাণ না দিয়েই সন্ত্রাসী গোষ্ঠী দ্য ইসলামিক স্টেট মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেছে।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচার তত্ত্বাবধান করলেন সঞ্জানা ফেরোজ, প্রকৌশলীর দায়িত্বে ছিলেন কর্নেলিয়াস টেনর। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি, শুভ বিজয় দিবস, ১৬ ডিসেম্বর আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন এবং
আমি আনিস আহমেদ।
This program has come to you from the Voice of America, Washington.